ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানের রিপোর্ট রয়েছে আমির খসরুর।
একজন ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের ঠিক পাঁচ দিনের মাথায় এবার একজন জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। হোসে কোনিও রংপুরের একটি গ্রামে কৃষি খামারের সাথে যুক্ত ছিলেন।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে।
হাজারো নেতাকর্মী শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রয়েছে কলকাতা থেকে পাঠানো গৌতম গুপ্তের প্রতিবেদন।
2030 সালের মধ্যে কার্বন নির্গমন এখনকার তুলনায় 35% কমিয়ে আনার প্রতিশ্রুতি দিল ভারত।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। চিকিৎসা বিষয়ক দাতব্য সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স বলছে, আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তাদের একটি হাসপাতালের উপর উপর্যুপরি বোমা হামলায় তাদের 9 কর্মী নিহত এবং আরও 37 আহত হয়েছে। সংগঠনটি বলছে যে কাবুল এবং ওয়াশিংটনে আফগান ও আমেরিকান সামরিক কর্মকর্তাদের প্রথমে অবহিত করার পরও 30 মিনিটের ও বেশি সময় ধরে এই বিমান হামলা অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বীকার করেছে যে রাতের শেষ ভাগে তারা ওই অঞ্চলে বিমান অভিযান চালায় এবং অনিচ্ছাকৃতভাবে ওই চিকিৎসা স্থাপনায় ক্ষতি হয়ে থাকতে পারে। আফগানিস্তানে আমেরিকান বাহিনীর একজন মুখপাত্র কর্নেল ব্রায়ান টাইব্রাস বলছেন যে শনিবার স্থানীয় সময় ভোর 2:15 পরিচালিত এই বিমান অভিযানের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রতি হুমকি প্রদানকারী কয়েকজন ব্যক্তিবিশেষ। তিনি বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এক বিবৃতিতে ডক্টর্স উইদাউট বর্ডার্স বলেছে যে কুন্দুজে চিকিৎসাকর্মী ও রোগী ভর্তি ওই হাসপাতালে ভয়াবহ বোমাবর্ষণে তারা তীব্রতম ভাষার নিন্দে করছে। তাতে আরও বলা হয় যে সংঘর্ষ শুরু হবার পরপরই কাবুল ও ওয়াশিংটন সহ সকল পক্ষকে হাসপাতালের অবস্থান অবহিত করা হয়। তারা বলছে যে বোমাবর্ষণের সময় হাসপাতালে প্রায় 105 রোগী এবং তাদের পরিচর্যাকারী ছিল এবং তাছাড়াও ডক্টর্স উইদাউট বর্ডারের 80 বিদেশি সদস্য এবং স্থানীয় কর্মীরা সেখানে ছিল। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালেন শনিবার জানান যে সিরিয়ায় রুশ বিমান হামলার লক্ষ্যবস্তুর মাত্র 5% হচ্ছে কথিত ইসলামিক স্টেট জঙ্গি। এদিকে পশ্চিমী উদ্বেগ সত্ত্বেও সিরিয়ায় মস্কোর বিমান অভিযান চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। ব্রিটেনের দি সান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে রুশরা বরঞ্চ পশ্চিম সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি সহ সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। ফ্যালেন বলেন যে আমরা প্রত্যেক দিন সকালবেলায় এই বিমান হামলা বিশ্লেষণ করে দেখছি। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন যে এরকম প্রমাণ তাঁরা পাচ্ছেন যে তাঁরা অসামরিক এলাকাগুলোতে বেপরোয়াভাবে অভিযান চালাচ্ছে, তাতে অসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যারা লড়ছে সেই ফ্রি সিরিয়ান আর্মির ওপরও তারা বোমাবর্ষণ করেছে। রাশিয়া এই সপ্তাহে এই বলে সিরিয়ায় বোমাবর্ষণ শুরু করেছে যে তাদের মূল লক্ষ্যবস্তু হচ্ছে স্বঘোষিত ইসলামিক স্টেট সংগঠন। তবে পশ্চিমী কর্মকর্তা এবং স্থানীয়দের মতে প্রাথমিক আঘাতগুলো হানা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরীয় বিদ্রোহী গোষ্ঠীর ওপর। বাংলাদেশে পুলিশ বলছে যে একজন জাপানি নাগরিককে আজ রংপুরে গুলি করে হত্যা করা হয়। সে দেশে গত 1 মধ্যে এই নিয়ে দ্বিতীয় বিদেশি নাগরিককে হত্যা করা হয়। পুলিশ বলছে যে 3 মোটরসাইকেল আরোহী রংপুরের কাউনিয়া গ্রামে হোসিও কোনিও নামের এই লোকটিকে গুলি করে হত্যা করে। তিনি একটি কৃষি খামারের সঙ্গে যুক্ত ছিলেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকায় আমাদের সংবাদদাতা আমির খসরু।
ইতালীয় নাগরিক হত্যাকাণ্ডের ঠিক 5 মাথায় শনিবার একজন জাপানি নাগরিককে প্রায় একই ধরনের গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশের উত্তরের জেলা রংপুর শহর থেকে 5 দূরে মাহিগঞ্জে কয়েকজন অস্ত্রধারী তাকে গুলি করে এবং তাতে হোসে কোনিও নামের 66 বয়সী ওই জাপানি নাগরিক নিহত হন। তিনি মাহিগঞ্জের একটি গ্রামে একটি জমি নিয়ে গরুর উন্নত মানের ঘাস চাষ করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। গত 8 তিনি ভারত থেকে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি রংপুর শহরে একটি বাসায় একাই বসবাস করতেন। তার অবস্থান সম্পর্কে পুলিশ অবগত ছিল না বলে পুলিশ এখন বলছে। দুজন বাংলাদেশীর সাথে সখ্যতার কারণে তিনি বাংলাদেশে আসতেন বলে স্থানীয়রা বলছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য 5 আটক করেছে। পুলিশ বলছে স্থানীয়দের সাথে দ্বন্দ্ব না অন্য কারণে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এক বিবৃতিতে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট জাপানি নাগরিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে কর্তৃপক্ষ সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ করবেন এবং খুব শিগগিরই দোষীদের বিচারের আওতায় আনতে সক্ষম হবেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই সম্পর্কে দুজন বিশেষজ্ঞের বিশ্লেষণ সহ আমির খসরুর বিস্তারিত রিপোর্ট রয়েছে এই বিশ্ব সংবাদের পরপরই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে লন্ডন হয়ে ঢাকা ফিরলে তাঁকে বিপুল সম্বর্ধনা জানানো হয়। এ সম্পর্কে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
হাজারো নেতাকর্মীর শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও ICT টেক্সটাইল উন্নয়ন পুরস্কার পেয়ে দেশে ফিরে আসার পর প্রধানমন্ত্রীকে গান আর ফুল দিয়ে এই শুভেচ্ছা জানানো হয়। শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়েছিলেন নেতাকর্মীরা। শনিবার সকাল 11:30 দিকে সিলেট উসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঠিক সে সময়ই রংপুরে জাপানি নাগরিকের হত্যার খবরটি আসে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী তখন তাদের বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে সম্মানজনক অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মতবিনিময়ে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। এ প্রসঙ্গে তিনি বলেন, গণভবনে প্রধানমন্ত্রীকে বরণ করেন লেখক, কবি, রাজনীতিক ও সামাজিক কর্মীরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এটা জাতির সম্মান, মানুষের সম্মান। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
2030 সালের মধ্যে কার্বন নির্গমন এখনকার তুলনায় 35% কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
আর কয়লা, গ্যাস বা তেলের জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন নয়, ভারতের অঙ্গীকার অপ্রচলিত ক্ষেত্র থেকেই ক্রমশ বেশি করে বিদ্যুৎ তৈরি করা হবে। লক্ষ্য 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 40% যোগান দেবে পরমাণু, সৌর, জল ও বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলি। দেশের বন ও পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেছেন, সরকারের লক্ষ্য হল 2030 মধ্যে মোট কার্বন নির্গমন 35% কমিয়ে আনা হবে, বাড়ানো হবে বনভূমি, জোর দেয়া হবে সমস্ত বড় শহরে মেট্রো রেল প্রকল্প গড়ে তুলে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে আনা। এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা রূপায়ণে ব্যয় হতে পারে $2,500,000,000,000। সরকারের নিজের অর্থভাণ্ডার ছাড়াও অর্থের যোগান আশা করা হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড ও উন্নত দেশগুলির কাছ থেকেও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাস, বোমাবাজি, বুথ দখল এবং গুলি চালনার অভিযোগের মধ্যেই রাজ্যের 3টি পুর নিগমের এবং 1টি মহকুমা পরিষদের নির্বাচন হয়ে গেল। এরই উপর রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
আজ রাজ্যের 3 পুর নিগম বিধাননগর, হাওড়া, আসানসোল এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন দিনের শেষে অশান্তির আবহেতেই শেষ পর্যন্ত সম্পন্ন হল। শাসক দলের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগে এদিন সকাল থেকেই বিরোধীরা ছিল সরব। অভিযোগ পাল্টা অভিযোগ এবং পরিস্থিতির মোকাবিলায় সংঘর্ষে জড়িয়ে পড়ে আসানসোলের জামুরিয়ায় 3 বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। এরকমই এক ঘটনায় কলকাতা 1 শিশুও গুলিতে আক্রান্ত। তারই মধ্যে রাজ্যের মুর্শিদাবাদের হরিহর পাড়ার কুমিরপাড়া গ্রামে পঞ্চায়েতের উপনির্বাচন নির্বিঘ্নে হল। এদিনই এই গ্রামে 2 বোমায় আহত হন। এদিনের ভোটে ব্যাপক সন্ত্রাস এবং ভোট লুটের অভিযোগ তুলে ভোট বাতিলের দাবিতেই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে ধর্ণায় বসেছেন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। রাজ্য বামফ্রন্ট আগামী 5ই অক্টোবর 12 ঘন্টার বিধাননগর বন্ধ ও গোটা রাজ্যে ব্যাপক ইফতার মিছিলের ডাক দিয়েছে। প্রমাশিস খোস্তায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন রাজধানী আবুজার কাছে 2টি স্থানে বিস্ফোরণে 15 নিহত এবং 41 আহত হয়েছে। শুক্রবার রাতে আবুজার উপনগরী নিয়ানা এবং কুজেতে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে অনেকেই মনে করেন যে এই হামলায় দেশের মধ্যকার উগ্রপন্থী গোষ্ঠী বোকো হারামের কাজ। এর ঠিক একদিন আগেই মাইদুগুড়ি শহরে 4 আত্মঘাতী বোমাবাজ 14 হত্যা করে নিজেরাও নিহত হয়। অরেগনে কর্তৃপক্ষ এখন এটা নিশ্চিত করেছে যে প্রচণ্ড অস্ত্রশস্ত্রে সজ্জিত যে বন্দুকধারী একটি কমিউনিটি কলেজে উন্মত্তভাবে গুলি চালায় সে ওই ঘটনাস্থলে ঘৃণায় পূর্ণ একটি চিরকুট রেখে গিয়েছিল। সরকারি সূত্রকে এনবিসি নিউজ এবং সিবিএস নিউজ উদ্ধৃত করে জানায় যে গুলি চালনাকারী মনে করে যে গোটা বিশ্বই তার প্রতিপক্ষ। সে বলে তার পথটি সুগম নয়, তার কোনো মেয়ে বন্ধুও নেই এবং আরও বলে যে তার কোনো জীবন নেই। 26 বছর বয়সী ক্রিস্টোফার হার্পার মার্সন নামের এই ছেলেটি উমকোয়া কমিউনিটি কলেজে 9 জন শিক্ষার্থীকে হত্যা করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। এই মাত্র কয়েক মুহূর্ত আগেই বিশ্ব সংবাদে আমরা আনিস আহমেদের কাছে শুনলাম যে সিজার তেভেলা নামের এক ইতালীয় নাগরিককে হত্যার 5 দিনের মাথায় হোসি কোনিও নামে এক জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে বাংলাদেশে রংপুরের একটি গ্রামে। এই 2 হত্যাকাণ্ড কেন ঘটেছে, এর পেছনে কি কারণ থাকতে পারে, সে সম্পর্কেই বিশ্লেষণ করেছেন 2 বিশেষজ্ঞ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আমেনা মহসিন এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। আর তারই ভিত্তিতে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
সিজার তেভেলা নামের একজন ইতালীয় নাগরিককে হত্যাকাণ্ডের 5 দিনের মাথায় হোসে কোনিও নামের একজন জাপানি নাগরিককে হত্যা করা হয়েছে রংপুরের একটি গ্রামে। ঢাকায় 28 সেপ্টেম্বর রাতে ইতালীয় নাগরিকের হত্যাকাণ্ডের পরে শনিবার দিনের আলোয় জাপানি নাগরিককে হত্যার পরে নানা প্রশ্নের জন্ম নিয়েছে। সিজার তেভেলা হত্যাকাণ্ডের পরে ইসলামিক স্টেট বা আইএস দায় স্বীকার করেছিল, তবে জাপানি নাগরিকের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো দায় স্বীকারের ঘটনা ঘটেনি। তাহলে এই 2 হত্যাকাণ্ড কেন ঘটেছে এবং এর পিছনে কি কারণ থাকতে পারে, সে সম্পর্কে বিশ্লেষণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন।
প্রথম ঘটনাটা তো আইএস ওন করেছিল, যেটা আমি মনে করি না, ব্যক্তিগতভাবে আমার মনে হয়নি যে কেউ আইএস সংগঠিত করেছে। এই ঘটনাটা কিন্তু কেউ ওন করেনি, এখন পর্যন্ত কেউ ওন করেনি। এবং জাপানিজ নাগরিক কিন্তু ভারতে বাংলাদেশে প্রবেশ করেছিল, আমি যেটা খবরে শুনলাম। এবং এখানে আমরা দেখছি যে এনার সম্পর্কে কিন্তু বাংলাদেশে পুলিশের কাছে তেমন কোনো তথ্যও নেই। সুতরাং আমার মনে হয় যে এই ব্যাপারটা আরো জটিল, এটাকে আরো বিশ্লেষণ করে মানে এই দেখার এখনো প্রয়োজন আছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি না যে বাংলাদেশে এটা বাইরের থেকে এসে কেউ ঘটাচ্ছে। হয়তো দেশের মধ্যে কিছু মল আছে যারা এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করছে, কিন্তু এটা আমি কোনো রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করছি না। আমার মনে হয় যে কিছু আছে যারা এক ধরনের অস্থিতিশীলতাটা সৃষ্টি করে। কার ইঙ্গিতও না, মানে আপনি দেখেন এখানে এটা আমি আকার ইঙ্গিতেও বলতে পারবো না।
নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী ঘটনাটি বিশ্লেষণ করেছেন এভাবে।
জঙ্গি তৎপরতা হতে পারে, অতীতে আমরা এখন এসব দেখেছি, কিন্তু আমার প্রথম ঘটনার পরে মনে হয়েছিল যে এটা হয়তো কোনো একটা সিভিল অ্যাফেয়ার হতে পারে, যেটা হয়তো কোনো স্থানীয় দ্বন্দ্ব হতে পারে বা কোনো একটা সংঘাত হতে পারে। কিন্তু আজকের ঘটনার পরে মনে হচ্ছে যেন এটা একটা প্রি প্ল্যান্ড অ্যাক্টিভিটি, তবে এটা জঙ্গি না আভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলন সেটা এখনো পুলিশের ইনভেস্টিগেশনের উপরে নির্ভর করবে। কারণ এই মুহূর্তে আপনি জানেন যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম একটা হওয়ার শেষ পর্যায়ে আছে। সুতরাং যারা অতীতে সংক্ষুব্ধ রাজনৈতিক গোষ্ঠী তারাও এটা এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে যাতে বাংলাদেশের বামপন্থী ক্ষুণ্ণ হয়। তবে জঙ্গি যে আছে এর পিছনে হতে পারে সেটাও অস্বীকার করা যায় না, কিন্তু সেটা আমার তদন্ত সাপেক্ষ বলে মনে করি, কোনোটাকেই আমি সম্পূর্ণ অস্বীকার করব না।
পরপর 2 বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পরে বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে কি বার্তা পৌঁছাবে, এমন প্রশ্নের জবাবে ডক্টর আমেনা মহসিন,
বাইরে এই বার্তা দেওয়ার জন্যই ঘটনাগুলো ঘটছে যে বাংলাদেশে মানে এক ধরনের একটা অস্থিতিশীলতা আছে এবং নিরাপত্তার অভাব আছে, সেটা বাংলাদেশের ইমেজকে তো এফেক্ট করবে এবং বাংলাদেশের ধরনের নিরাপত্তা সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উপরে এক ধরনের একটা নেগেটিভ এফেক্ট তো আসবেই। এবং তার চেয়ে বড় যেটা হলো যে অস্থিতিশীলতার ব্যাপারটা আচ্ছা মানে এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের স্থিতিশীলতার অভাব এবং এখানে বিদেশি নাগরিক আপনি লক্ষ্য করেন দুজনই কিন্তু আমরা যেগুলোকে বলি হাই প্রোফাইল টার্গেট তারা না এনারা কিন্তু সফট টার্গেট এবং এরা কিন্তু মানব উন্নয়ন যেগুলো আমরা বলি সে সমস্ত মানব নিরাপত্তা সেসব কাজের সাথেই কিন্তু জড়িত ছিল সুতরাং এই সফট টার্গেট গুলোকে করে বিচ্ছিন্ন এবং এরা কিন্তু এটা কিন্তু টেরোরিজমের একটা অংশই থাকে যখন ওরা বিচ্ছিন্ন ভাবে ঘটনাগুলো ঘটাতে থাকে পুলিশ যেন তাদেরকে ধরতে না পারে ইন্টেলিজেন্স যেন ধরতে না পারে সেই জন্য আমি বলছি যে এখানে এখন বাংলাদেশের উচিত হবে একটা নিরাপত্তা জাল যেটাকে বলে সেটাকে ছড়িয়ে দেওয়া এবং যে টিমগুলো অলরেডি আছে যাদের চিহ্নিত বাংলাদেশ গভর্নমেন্টের আমরা জানি যে 43টা চিহ্নিত আছে টেরোরিস্ট আউটফিট ওদের ভেতর থেকে এগুলোকে স্টার্ট করতে হবে জিনিসগুলোকে
দুজন বিশ্লেষকই মনে করেন ঘটনাগুলো তদন্ত করতে হবে সামগ্রিক দিক বিবেচনায় এবং সব সম্ভাব্য দিককে মাথায় রেখেই আর এটা এখন জরুরি হয়ে পড়েছে আমির খসরু ভয়েস অব আমেরিকা ঢাকা
শ্রোতা বন্ধুরা মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন আমাদের কলিং শো অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062
সুস্থ জীবনযাপনের ভিত্তি গড়ে দেয় ব্যায়াম এটা তো আমরা সবাই জানি কিন্তু ব্যায়াম কি আমাদেরকে আরও তরুণ আরও নবীন করে তুলতে পারে এরই জবাব রয়েছে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক জুন সোর প্রতিবেদনে বঙ্গানুবাদ শোনাচ্ছেন আহসানুল হক
প্রতিদিন সকালে টনি ডায়মন্ড ঘণ্টাখানেক দ্রুত হাঁটার জন্য স্থানীয় একটি পার্কে যান এরপর তিনি আরও এক ঘন্টা দৌড়ন এবং সপ্তাহে দুই তিনবার ব্যায়ামাগারে যান পেশি প্রশিক্ষণের জন্য নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন টনি 2015 সালে অনুষ্ঠিত ন্যাশনাল সিনিয়র গেমসে দৌড় এবং হাঁটা প্রতিযোগিতায় 85 থেকে 89 বছর বয়সী গ্রুপে তিনটি পদক জিতেছেন তিনি বলেন
মাই কারেন্ট এজ ইজ 86 ইয়ার্স ওল্ড এন্ড মাই ফিটনেস এজ ইজ 44
তিনি বলছেন বর্তমানে তার বয়স 86 বছর হলেও যোগ্যতার দিক দিয়ে তার বয়স 44 বছর তিনি মনে করেন এটা সংখ্যার দিক থেকে ভালো কারণ তিনি সারা জীবন অনেক ব্যায়াম করেছেন ছোটবেলা থেকেই ব্যায়াম করেছেন হেলেন হোয়াইট বাস্কেটবল খেলেন এবং তিনি প্রবীণদের একটি গ্রুপের শিক্ষক এই বহুমুখী ক্রীড়াবিদ 2013 সালের ন্যাশনাল সিনিয়র গেমসের পিকল বলে রৌপ্য পদক জিতেছিলেন তিনি বললেন
I'm 62 years old and my fitness results showed that I was 32 years.
হেলেন হোয়াইট বলছেন তার বয়স 62 বছর যোগ্যতার বয়স পরিমাপে দেখা যাচ্ছে তার বয়স 32 বছর হোয়াইট এবং ডায়মন্ড সহ প্রায় 5000 প্রবীণ প্রতিযোগী খেলোয়াড় যোগ্যতার বয়স সংক্রান্ত এক গবেষণায় অংশ নেন মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহকারী অধ্যাপক প্যামেলা পিক এই গবেষণা পরিচালনা করেন তিনি বললেন
You simply input very straightforward data. We ask you questions, your age, your height, your weight, how much you work out.
তিনি বলছেন খুব সাদামাটা ধরনের তথ্য দিতে হবে। তারা আপনাকে বয়স, ওজন, কতটা পরিশ্রম করেন, কোমরের আকার, হৃদস্পন্দনের হার, রক্তের চাপ ইত্যাদি বিষয়ে প্রশ্ন করবে। এরপর একটি বোতাম চাপলেই আপনার যোগ্যতার সত্যিকার বয়স কত তা আপনি পেয়ে যাবেন। যে কেউ অনলাইনে এটি বিনামূল্যে ব্যবহার করতে পারেন প্যামেলা পিক বলেন এই ধরনের পরীক্ষা বা যোগ্যতার বয়সের মূল্যায়ন যথার্থ এবং এটা সক্ষম এবং স্বাস্থ্যবান থাকার সুবিধাগুলো বুঝতে সাহায্য করে ন্যাশনাল সিনিয়র গেমস হচ্ছে 50 ঊর্ধ্ব অ্যাথলিটদের দ্বিবার্ষিক প্রতিযোগিতা এবং এতে ট্র্যাক ও মাঠ পর্যায়ের নানা ধরনের খেলা রয়েছে এবছর প্রতিযোগীদের গড় বয়স 68 বছর এবং তাদের যোগ্যতার বয়স 43 বছর প্রতিযোগিতাটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের বোর্ড সদস্য পিক বলেন
It really wasn't until I turned 50 that I decided to become much more serious and focused about play and
তিনি বলছেন এটা সঠিক নয় যে তার বয়স 50 হবার পর তিনি আরো সংকল্পবদ্ধ এবং খেলাধুলা করবার সিদ্ধান্ত নেবেন এবং তা তার প্রতিদিনের জীবনযাপনের অংশ হবে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের সহযোগী অধ্যাপক পিক মনে করেন ব্যায়াম শুরু এবং তা থেকে সুফল অর্জনের সময় কখনোই খুব আগে বা বিলম্বিত হয় না
Welcome to English in a minute.
না ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
Voice of America, Washington.
সম্পাদকীয় শুনবেন এখন, যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন রয়েছে এতে।
বার্মার নির্বাচনী কর্মকর্তারা সেদেশে 8ই নভেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে অংশ নেবার জন্য যে 6,000-এর বেশি অধিক প্রার্থী আবেদনপত্র দাখিল করেছেন, তাদের যোগ্যতা নিরূপণের প্রক্রিয়া সমাপ্ত করেছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির 90টির বেশি রাজনৈতিক দল এবং 300-এর অধিক স্বতন্ত্র রাজনৈতিক প্রার্থী সংসদের 1171টি আসনের জন্য লড়তে আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রক্রিয়া ছিল সুদীর্ঘ এবং দুরূহ, এবং কে প্রার্থিত্ব লাভ করবেন বা করবেন না সে সিদ্ধান্ত ঘোষণার পরও দেখা গিয়েছে যে তাও ছিল পক্ষপাত দুষ্ট। বার্মার নির্বাচন কমিশন বা ইউইসি 100 জনের মতো প্রার্থীর আবেদন নাকচ করে দিয়েছে, যার অর্ধেকেরও বেশি নাগরিকত্ব প্রশ্নে। রাখাইন রাজ্যের সংখ্যালঘু জাতিগোষ্ঠী সম্প্রদায়ের একজন মুসলমান প্রার্থীকে নাগরিকত্বের কারণে বাতিল বলে ঘোষণা করা হয়। যদিও 2010 সাল থেকে তিনি ইউনিয়ন সংসদে কর্মরত আছেন। যুক্তরাষ্ট্র সরকার প্রার্থীদের অযোগ্যতার কারণ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখছে। প্রায় সকল মুসলমান প্রার্থীকে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে, তবে কর্তৃপক্ষ কেন তারা নাগরিকত্ব প্রশ্নে নির্বাচনে অংশ নিতে অযোগ্য বলে বিবেচিত হবেন তার বিশদ ব্যাখ্যা তারা দেননি। যেসব প্রার্থীরা অযোগ্য বলে বিবেচিত হলেন, তাদের দলগুলো নতুন করে প্রার্থী অথবা দাঁড় করাবেন না, আর সে কারণেই ক্ষুদ্র দলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এসব নির্বাচন বার্মার জনগণ এবং তাদের ভবিষ্যতের জন্য সবিশেষ তাৎপর্যপূর্ণ। এছাড়াও সংবিধানের ধারা অনুযায়ী সংসদীয় আসনের 25% সামরিক বাহিনীর জন্য সংরক্ষণ এবং সাময়িক রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোল্ডারদের নির্বাচনে অংশ না দেবার মতো উদ্বেগ সেখানে রয়েছে। অস্বচ্ছ ও বৈষম্যমূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের অযোগ্য বলে ঘোষণা করা হলে বার্মার জনগণের আস্থা ব্যাহত হবে এবং নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়তে পারে। আমরা বার্মার কর্তৃপক্ষকে স্বচ্ছতার আলোকে এসব উদ্বেগ নিরসনে তাদের প্রয়াস দ্বিগুণ করার আবেদন জানাচ্ছি, এবং এসব নির্বাচন যে বার্মার ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একটি ধাপ তা নিশ্চিত করারও আহ্বান জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আর এখন শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি, উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল, লিখেছেন এম সবুজ মাহমুদ, প্রেসিডেন্ট নির ইউনিটি ডিএক্স ক্লাব, গ্রাম ও ডাক, তার্তাপাড়া, মাদারগঞ্জ, জামালপুর থেকে। লিখেছেন ঈদ পরবর্তী শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করবেন। শ্রুতি মধুর ও সৃজনশীল অনুষ্ঠান নিয়মিত উপহার দেওয়ার জন্য ধন্যবাদের সাথে জানাচ্ছি অজস্র কৃতজ্ঞতা। দীর্ঘ 18-19 বছরের শ্রোতা জীবনে আপনাদের কাছ থেকে পেয়েছি অনেক অনেক আদর স্নেহ আর ভালোবাসা। আপনাদের সাথে আগামী দিনগুলো আরও সুমধুর হবে নিশ্চয়ই ভাই। আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক তো অবিচ্ছেদ্য। এরপরে চিঠিটি লিখেছেন আব্দুল গফুর চৌধুরী, হাজিপাড়া মার্কেট, দিমাপুর, নাগাল্যান্ড থেকে। লিখেছেন আপনাদের অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে বিশ্ব সংবাদ ও হ্যালো ওয়াশিংটন। আপনারা যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক জঙ্গি সমস্যা নিয়ে একটি অনুষ্ঠান করেন তাহলে খুব ভালো হয়। ভাই আব্দুল গফুর, আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি, আশা করি আবারও লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দিন, গ্রাম বাসখাল, যোগীর বস্তি, জেলা কাছাড়, আসাম থেকে। লিখেছেন ভাই জামাল উদ্দিন, আপনি চিঠির জন্য অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আমরা একটু আগে আমাদের ত্রিপুরা পশ্চিমবঙ্গের শ্রোতা সোমরাম রামখলের সঙ্গে কথা বলেছিলাম, আসুন তাহলে শোনা যাক।
আমি সাউথ আমেরিকা শুনছি 1977-78 আমার নিজস্ব কোন রেডিও না থাকে তো আমি শুনতে পারি না। পরবর্তীকালে আমি একটা ছোট্ট রেডিও জোগাড় করলাম, শুনি ওই এখন পর্যন্ত আমি শুনতেছি। তবে একটা আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে,
জি বলুন,
আপনাদের তো প্রথমে এক ঘন্টা ছিল, সেই এক ঘন্টা থেকে এখন আধা ঘন্টা হয়ে গেছে। আর যদি পারেন আগের মতো যদি এক ঘন্টা অনুষ্ঠানটা চালু করেন, আমার মনে হয় যারা শ্রোতা অন্যান্য শ্রোতা যারা আছেন তাদের খুব মানে ভালো মনে করি। সাড়ে নয়টার অনুষ্ঠানটা আমি চাই শুনি, এটা আমি সবসময় শুনলামটা এইখানে আসলে আমার খুব অসুবিধা লাগে, কিরকম মনে একটা অশান্তির মতো লাগে, সেই কারণে আমি চাই শুনতাম। এই কারণে আমি আপনাদের কাছে বেশ অন্যান্য স্টেশনের যে সংলাপ করিয়ে ফেলতা সেটা আপনাদের পরিবেশনটা খুব আলাদা বলে মনে করি, তাই ওইটা না শুনলে তো আমার অসুবিধা হয় অনেক সময়।
সোমরাম বাবু আপনাকে অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করছি। পরের চিঠিটি পাঠিয়েছেন ফিলিপ লস্কর, বিজ্ঞান শিক্ষক, শিক্ষা বিভাগ, আসাম, গুয়াহাটি থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
চিকিৎসা বিষয়ক দাতব্য সংগঠন ডক্টর্স উইদাউট বর্ডার্স বলছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তাদের একটি হাসপাতালের উপর উপর্যুপরি বোমা হামলায় তাদের 9 কর্মী নিহত এবং আরও 37 আহত হয়েছে। সংগঠনটি বলছে যে কাবুল এবং ওয়াশিংটনে আফগান ও আমেরিকান সামরিক কর্মকর্তাদের প্রথমে অবহিত করার পরও 30 মিনিটেরও বেশি সময় ধরে এই বিমান হামলা অব্যাহত ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী স্বীকার করেছে যে রাতের শেষ ভাগে তারা ওই অঞ্চলে বিমান অভিযান চালায় এবং অনিচ্ছাকৃতভাবে ওই চিকিৎসা স্থাপনায় ক্ষতি হয়ে থাকতে পারে। আফগানিস্তানে আমেরিকান বাহিনীর একজন মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রাইবাস বলছেন যে শনিবার স্থানীয় সময় ভোর 2:15 পরিচালিত এই বিমান অভিযানের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রতি হুমকি প্রদানকারী কয়েকজন ব্যক্তিবিশেষ। তিনি বলেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালেন শনিবার জানান যে সিরিয়ায় রুশ বিমান হামলার লক্ষ্যবস্তুর মাত্র 5% হচ্ছে কথিত ইসলামিক স্টেট জঙ্গি। এদিকে পশ্চিমী উদ্বেগ সত্ত্বেও সিরিয়ায় মস্কোর বিমান অভিযান 4th মধ্যে মতো অব্যাহত রয়েছে। ব্রিটেনের দি সান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে রুশরা বরঞ্চ পশ্চিম সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি সহ সিরিয়ার অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করেছে। ফ্যালেন বলেন যে আমরা প্রত্যেক দিন সকালবেলায় এই বিমান হামলা বিশ্লেষণ করে দেখছি। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে এরকম প্রমাণ তারা পাচ্ছেন যে তারা অসামরিক এলাকাগুলোতে বেপরোয়াভাবে অভিযান চালাচ্ছে, তাতে অসামরিক লোকজন প্রাণ হারাচ্ছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যারা লড়ছে সেই ফ্রি সিরিয়ান আর্মির ওপরও তারা বোমা বর্ষণ করছে। নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন রাজধানী আবুজার কাছে 2 স্থানে বিস্ফোরণে 15 নিহত এবং 41 আহত হয়েছে। শুক্রবার রাতে আবুজার উপনগরী নিয়ানা এবং কুজেতে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি, তবে অনেকেই মনে করেন যে এই হামলা দেশের মধ্যকার উগ্রপন্থী গোষ্ঠী বোকো হারামেরই কাজ। অরেগনে কর্তৃপক্ষ এখন এটা নিশ্চিত করেছে যে প্রচণ্ড অস্ত্রশস্ত্রে সজ্জিত যে বন্দুকধারী একটি কমিউনিটি কলেজে উন্মত্তভাবে গুলি চালায় সে ওই ঘটনাস্থলের ঘৃণায় পূর্ণ একটি চিরকুট রেখে যায়। সরকারি সূত্রকে এনবিসি নিউজ এবং সিবিএস নিউজ উদ্ধৃত করে জানায় যে গুলি চালনাকারী মনে করে যে গোটা বিশ্বই তার প্রতিপক্ষ। গত সপ্তাহে সৌদি আরবের মিনায় হজের সময় পদদলিত হয়ে ইরানি হাজিদের মরদেহবাহী প্রথম বিমানটি ইরানে পৌঁছেছে। তেহরান বিমানবন্দরে এই প্রত্যাবর্তন অনুষ্ঠানে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট হাসান রুহানিও মরদেহ গ্রহণ করেন।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ড্যান ক্র্যাফটন। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.